রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে রয়েছেন, ভারতের কলকাতা থেকে রয়েছেন কণ্ঠ এবং বাচিক শিল্পী অনিন্দিতা কাজী, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের তরুণ প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনি যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে কানাডা থেকে।
আসলে আজকে আমাদের পরম পাবার একটি দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো আপনাদের সাথে বিশেষ দিনে সংযুক্ত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।
অনেক ধন্যবাদ। তরুণ প্রজন্মের আরেকজন প্রতিনিধির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, তিনি ছায়ানট সুরের ধারা গান শিখেছেন, তামান্না মাকসুদ পর্ণা কানাডা থেকে যোগ দিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি শুনতে পাচ্ছেন তামান্না।
জি, শুনতে পাচ্ছি।
অনেক ধন্যবাদ। অনিন্দিতা কাজী, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি।
আজকে এরকম একটা যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্য আজকে একটা বিশেষ দিন, আমাদের সবার প্রাণের মানুষ, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমরা একত্রিত হতে পেরেছি, একত্রিত করেছে তোমরা, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমরা এই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীকে উদযাপন করার এই অনুষ্ঠানে একটু উৎসবের সুর আনতে চাই। রবীন্দ্রনাথের একটি অত্যন্ত সুপরিচিত গান, সেই গানের প্রথম শব্দটি হচ্ছে আনন্দলোকে। আমরা কলকাতায় অনিন্দিতা আপনার কাছ থেকে এই প্রথম শব্দটি সুরে শুনতে চাই, তারপর সেখান থেকে আমরা চলে যাব কানাডার টরন্টোতে। স্বপ্নীল সজীব, তিনি দ্বিতীয় শব্দটি গাইবেন এবং তারপর চলে যাব তামান্নার কাছে, আপনি তার পরের দুটি শব্দ গাইবেন। এইভাবে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই। অনিন্দিতা, আপনি কি শুরু করবেন আনন্দলোকে?
চলো অনিন্দিতা দিয়ে শুরু করো।
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।
অনেক ধন্যবাদ। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্রনাথকে আজকে উদযাপন করছি। আমি ওয়াশিংটনে, কেউ রয়েছেন কানাডায়, কেউ রয়েছেন কলকাতায়, কেউ রয়েছেন বাংলাদেশে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ থেকেও আমাদের একজন অতিথি যোগ দেবার কথা রয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে ভাবতে গেলে আসলে কুল কিনারা পাওয়া যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। রবীন্দ্রনাথ, প্রথমে আমরা ভেবেছিলাম যে রবীন্দ্রনাথের কোনো একটি বিশেষ দিক নিয়ে কথা বলবো, ভেবেছিলাম মানবতায় রবীন্দ্রনাথ নিয়ে কথা বলবো, রবীন্দ্রনাথের প্রভাব নিয়ে কথা বলবো। পরে ভাবলাম যে আসলে আমার রবীন্দ্রনাথ দিয়েই আমরা শুরু করি, কারণ আমার রবীন্দ্রনাথ প্রত্যেকের কাছে একজন ব্যক্তিগত অত্যন্ত কাছের ঘনিষ্ঠ মানুষ আমার রবীন্দ্রনাথ। আমি শুরু করতে চাই অনিন্দিতা আপনার কাছ থেকে, আপনার কাছে রবীন্দ্রনাথ কি, আপনার রবীন্দ্রনাথ জানতে চাই।
রবীন্দ্রনাথ তো আমাদের বিশ্বের সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্বের সাথে যোগসূত্র ঘটিয়েছেন যে মহামানব তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তাকে আমি দেখতে চাই আমার দাদু কাজী নজরুল ইসলামের চোখ দিয়ে, কারণ এই দুই কবির মধ্যে 38 বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও একটা শ্রদ্ধা, স্নেহের সম্পর্ক, একটা সখ্যতা ছিল। এবং আজকের এই জন্মদিনের দিনে আমি রবীন্দ্রনাথের 80তম জন্মদিনে কাজী নজরুল ইসলাম, তার বয়স তখন 41 বছর, তিনি তখন একটি রবীন্দ্র স্তুতি তিনি লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন। তো মানে সেটা আমার দাদুর শ্রদ্ধাটা আমারও শ্রদ্ধা, আমি এভাবেই রবীন্দ্রনাথকে দেখি। চরণারবিন্দে লহ অশ্রু পুষ্পাঞ্জলি, হে রবীন্দ্র তব দীন ভক্ত এ কবির, অশীতি বার্ষিকী তব জন্ম উৎসবে আসিয়াছি নিবেদিতে নীরব প্রণাম, ধ্যান ও শান্ত মৌন তব কাব্য রবিলোকে, সহসা আসিনু আমি ধূমকেতু সম রুদ্রের দুরন্ত দূত, ছিন্ন হরজটা কক্ষচ্যুত উপগ্রহ, বক্ষে ধরি তুমি ললাট চুমিয়া মোর দানিলে আশিস, দেখেছিল যারা মোর উগ্ররূপ অশান্ত রোদন সেটা দেখেছিলে তুমি। হে সুন্দর বন্যী দগ্ধ মোর বুকে তাই দিয়েছিলে বসন্তের পুষ্পিত মালিকা। বিশ্বকাব্যলোকে কবিতব মহাদান কত যে বিপুল কত অপরিমাণ, বিচার করিতে আমি যাব না তাহার, মৃত ভাণ্ড মাপিবে কি সাগরের জল। যতদিন রবে রবি রবে সৌরলোক হে সুন্দর ততদিন তব রশ্মি লেখা দিব্য জ্যোতি পুষ্পগ্রহ তারকার মতো অসীম গগনে রবে নিত্য সমুজ্জ্বল। আমার কাছে রবীন্দ্রনাথ এটাই।
চমৎকার বলেছেন। আসলে রবীন্দ্রনাথ কার কাছে কি, কাজী নজরুল ইসলাম সেটি আমাদের কাজটি সহজ করে দিলেন। তিনি এই কবিতার ভেতর দিয়ে কিন্তু অনেক কিছু বলে দিলেন, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু বলে দিলেন। এবং আমার শুনে খুব ভালো লাগছে যে আজকে থেকে অনেক বছর আগে সেই 1940 সালে রবীন্দ্রনাথের বয়স যখন 80, সেই তখন আজকে 2017 সাল, 1940 থেকে আজকে প্রায় 77 বছর পরও নজরুলের কথা যেমন প্রাসঙ্গিক মনে হচ্ছে, তেমনি অত্যন্ত প্রাসঙ্গিক বাংলা সাহিত্যের কর্ণধার রবীন্দ্রনাথ, তাকে নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা অনিন্দিতা, আপনার কাছ থেকে এবারে আমি একটু সজীব আপনার কাছে আসতে চাই। সজীব, আমার রবীন্দ্রনাথ আপনার রবীন্দ্রনাথ?
আমার রবীন্দ্রনাথ আমার খুব কাছের একজন মানুষ। আমি যাকে অনেক ছোটবেলায় যখন হাতি হাতি পাপা করে আমি আলো আমার আলো গাইতে শিখলাম, তখন থেকেই তিনি আমার সাথে আছেন, আমার চলার পথে পথে হিসেবে। আমি যখনই আনন্দে থাকি বা যখন আমি দুঃখ পাই, আমি নিজের কাজ করতে গেলে যখন আমি বাধা বিঘ্ন বা কখনো আমি উদ্যমতা চাই, তখন আমি রবীন্দ্রনাথের আশ্রয় নেই, তার গানের মাঝে তার লেখার মাঝে আমি খুঁজে পাই আমার নিজেকে। তো এটাই হচ্ছে আমার রবীন্দ্রনাথ, যে সবসময় আমার সাথে ছায়ার মতো থাকে। আর আমি সুরে সুরে একটু বলতে চাই যে আমার রবীন্দ্রনাথকে আমি রবীন্দ্রনাথের ভাষাই বলতে চাই, তার একটি গান দিয়ে যেটা আমার কাছে মনে হয় যে আজকের দিনের জন্য ভীষণ প্রাসঙ্গিক। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনি ওমুখ হেরি শরমে সে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তিনি ধ্রুবতারার মতো সবসময় আমাদের সবার সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন, তিনি আমার রবীন্দ্রনাথ, আমার ভালোবাসার মানুষ।
চমৎকার সজীব, চমৎকার বলেছেন, চমৎকার গেয়েছেন, এবং এমন একটি গান আপনি নির্বাচন করলেন এই অনুষ্ঠানের শুরুতেই যেটি অনুষ্ঠানের একটা একটা টোন সেট করে দিল। যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, আমার রবীন্দ্রনাথ, তামান্না আপনার কাছে রবীন্দ্রনাথ কি?
আমার কাছে রবীন্দ্রনাথকে প্রথম আমি চিনতে শিখি আমার প্রথম গুরু যিনি মিতা হক, তার কাছে। এবং আমি খুব ছোট ছিলাম যখন আমি মিতান্তের কাছে গান গাওয়া শুরু করি। আমার মনে আছে প্রথম যে গানটি মিতান্তি আমাকে শিখিয়েছিলেন, সেই সময় ভীষণ কঠিন মনে হয়েছিল। গানের লাইনগুলো এরকম যে, তোমারই নামে নয়ন মেলিনু পূর্ণ প্রভাতে আজি, তোমারই নামে উঠিল গগনে শতদল দলরাজি। আমি ওই ক্লাস ফোরের মানুষটি আসলে বুঝিনি এই এই গানের অর্থটা কি, কিন্তু এখন যখন আমি ভাবি যে বিশেষত আজকের দিনে এই গানটি আরেকটি ভীষণ প্রাসঙ্গিক একটি গান, এবং এখন এই যে প্রতিদিনের জীবনে রবীন্দ্রনাথ, সেটা তাকে আমার আমি খুঁজে পাই প্রত্যেকটা জায়গাতে। ঠিক যেভাবে আমার আগের দুই বন্ধু বলে গেলেন যে রবীন্দ্রনাথকে ঠিক দূরে থেকে না, তাকে ভীষণ আপন মানুষ মনে হয়। যেমন ধরুন এখন আমি একজন মা এবং আমার দুজন সন্তান আছেন, আমার এই মা হবার যে লোকটা সেটা কিন্তু মনে এসেছিল প্রথম রবীন্দ্রনাথের কিশোর কবিতাগুলো পড়ে। মানে তখনও আমি কিন্তু এই নারী পুরুষের সম্পর্ক বুঝিনি, কিন্তু ওই যে একটা কবিতা আছে যে এই যে একটা দুষ্টু ছেলে আর তার মার একটা লুকোচুরি খেলা, আমি কবিতার চারটি লাইন বলতে চাইবো। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে। আমার স্পষ্ট মনে পড়ে যে ওই ছোটবেলায় এই কবিতাটা পড়তে যেয়ে আমার মনে হয়েছিল যে আমার যদি এরকম একটা দুষ্টু খোকা বা খুকু থাকতো। তো আসলে এত বছর পরেও সেই ছেলেবেলার রবীন্দ্রনাথ এখনো ভীষণ প্রাসঙ্গিক এবং এখনকার রবীন্দ্রনাথ তো অবশ্যই। আর আরেকটি আরেকটি বিষয় আমি বলবো যে রবীন্দ্রনাথ শুধুমাত্র ব্যক্তিগত ভাবে না, ইভেন সামাজিক জায়গা থেকেও রবীন্দ্রনাথকে আমি আমার করে পেয়েছি, বিশেষত এই সময়ে এসে যেখানে যখন ধর্ম নিয়ে অসহিষ্ণুতা প্রবল পর্যায়ে চলে গিয়েছে, যেখানে ভীষণ ভাবে মানুষ অন্ধত্বের জায়গা থেকে ধর্মকে বিশ্লেষণ করে, চারপাশে মারামারি রক্তপাত, সেই সময়ে আমার আমার ভীষণ ইচ্ছে করে যে রবীন্দ্রনাথের ধর্ম নিয়ে যে ভাবনা তার দিকে ফিরিয়ে তাকাতে। এবং সেটার দিকে যদি আমি তাকাই, আমি দেখতে পারি যে পরিণত যে রবীন্দ্রনাথ, আমরা দেখি সবকিছুকে তিনি আপন করেছেন, বুদ্ধকে, যিশুকে, মুহাম্মদকে, সবকিছুকে নিয়েছেন তিনি। এবং কি নিয়েছেন? নিয়েছেন তাদের মানব প্রেমকে, তাদের শান্তির জায়গাকে। যেমন একটি কথা আছে যে কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালাতে তুমি ধরায় আসো, মানে যার মাঝেই তিনি সেই প্রাণের প্রদীপ জ্বালাতে দেখেছেন তাকেই তিনি আপন ভেবেছেন। এবং মুহাম্মদকে নিয়ে একটি উদ্ধৃতি তিনি করেছেন যে নিখাদ শুদ্ধ ধর্মচারণের আদর্শ হিসেবে। অথচ আজকে যখন আমরা আমাদের দেশে দেখি, বাংলাদেশে আমরা দেখি যে রবীন্দ্রনাথকে হিন্দু কবি বলে যে আখ্যায়িত করা, এটা ভীষণ বেদনাদায়ক এবং ভীষণ বোকামি মনে হয় আমার কাছে। আমার কাছে মনে হয় একজন নজরুল, একজন রবীন্দ্রনাথ, এদেরকে মুসলমান, হিন্দু, ব্রাহ্মণ, ইভেন শুধু বাঙালি, এগুলো ভাবাটা মনে হয় বোকামি ছাড়া কিছু না। তো যেভাবে অনিন্দিতা কাজী শুরু করলেন আমার ভীষণ প্রিয় একটি গান দিয়ে, সেই গানের কথা বলেই বলবো যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আমার মনে হয় যে ঈশ্বরকে, সবার ঈশ্বরকে আপন করে নেয়া, আবার কখনো কখনো হৃদয়ের গোপন বিজন ঘরে নিজের যে অন্তর্যামী তাকে বারবার খুঁজে ফেরা, এই দুই রবীন্দ্রনাথের মধ্যে এই এই দুটোই আমার ভীষণ প্রিয়। এবং আমি তার মধ্যে আমার যে ঈশ্বর ভাবনা তাকে আমি খুঁজে পাই এবং সেটা আমাকে ভীষণ সহজ করে দেয় ধর্ম বিষয়টা নিয়ে।
চমৎকার তামান্না, খুব চমৎকার ভাবে অনেকগুলো তথ্য দিলেন আপনি বিভিন্ন ধর্ম সম্পর্কে। রবীন্দ্রনাথের যে শ্রদ্ধাবোধ, যেই শ্রদ্ধাবোধের অভাব আমরা লক্ষ্য করছি আজকের সমাজে, যেই অসহিষ্ণুতা আমরা দেখছি, সেই বিষয়টি আপনি তুলে আনলেন। কিন্তু আমি অনিন্দিতা আপনার কাছে শুনলাম, সজীব আপনার কাছে শুনলাম, তামান্না আপনার কাছে শুনলাম যে আমার রবীন্দ্রনাথ মানে কি। আমি যখন একটু আমি আমার নিজের কথাও এখানে যুক্ত করতে চাই যে আমি যখন ভাবি যে আমার কাছে রবীন্দ্রনাথ কি, আপনাদের প্রত্যেকের কথার মধ্যে কিন্তু আমার উত্তরটি ছিল। যেমন রবীন্দ্রনাথের যে কথাগুলো আমাকে ভীষণ ছুঁয়ে যায়, সব সময় খুব স্পর্শ করে, যখন রবীন্দ্রনাথের এই কথাটি আমি শুনি যে এই কথাটা ধরেই রাখিস, মুক্তি তোরে পেতেই হবে, যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে। মানে রবীন্দ্রনাথ আপনাকে কোনো অপশন দিচ্ছেন না, কিন্তু মুক্তি তোরে পেতেই হবে, এই যে রস্যইর ব্যবহারটা, এখানে কোনো অপশন নেই। এইখানে আমার কাছে রবীন্দ্রনাথকে মনে হয় যে তিনি একজন পথ প্রদর্শক, তিনি আমাদের শিক্ষক, তিনি একজন দার্শনিক। দার্শনিক মনে হয় এই জন্যে যে এই রবীন্দ্রনাথই আমার দুঃখের সময় এসে বলেন যে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, অনন্ত জাগে। এইখানে
তোমার কথা সূত্র ধরে আবার সেই আমার দাদুর কথায় আসি, নজরুল ইসলামের লেখা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা। তিনি বলছেন যে রবীন্দ্রনাথ তো আমাদের কাছে কল্পতরুর মতো, তাই না? তিনি উজাড় করে আমাদের দিয়েছেন, আমরা কতটা নিতে পেরেছি সেটা আমাদের ভাবার সময়। কিন্তু নজরুল যেখানে বলছেন যে তুমি নন্দন কল্পতরু যে তুমি অক্ষয় বট, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শতকীর্তির জট, তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী কত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আখি, মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর, তার আছে ক্ষয় এত প্রত্যয় করিবে কোন সে নর, চন্দ্রও আছে, আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্য সে নাহি ভরে, তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোন জন, তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিস্ময়, তব গুণগানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়, মানে প্রার্থনা মোর যদি আরবার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। মানে এটাই হলেন রবীন্দ্রনাথ।
আজকে আমরা কিন্তু সেটাই করছি, রবীন্দ্রনাথে আমরা অবগাহন করছি যে কথা নজরুল বলে গেছেন যে শ্রেষ্ঠ সৃষ্টি, সেই রবীন্দ্রনাথে অবগাহন করছে
এবং ভক্তি দেখানোর কি অদ্ভুত একটি নিদর্শন যে একজন কবির আর একজন কবির প্রতি।
এবং যেই নজরুল রবীন্দ্রনাথকে এত শ্রদ্ধা এত ভালোবাসা দিয়ে গেছেন, সেই রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে আজকে বিতর্ক তৈরি হয়, কখনো কখনো কেউ 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 বিতর্ক তৈরি করার চেষ্টা করে।
প্রামাণ্যার কথা সূত্র ধরেই বলি, ও যে প্রসঙ্গটা আনলো যে রবীন্দ্রনাথ কে হিন্দুর কবি বলে আলাদা করা হচ্ছে, ঠিক একইভাবে কাজী নজরুল ইসলামকেও কিন্তু, তিনি হিন্দুর কবি না মুসলমানের কবি, কিন্তু এই কবিদের বিশ্লেষণ করার মতো দৃষ্টতা বা জ্ঞান শিক্ষা বোধহয় আমাদের কারণ নেই, মানে আমরা খুব নগণ্য এক একজন মানে তাদেরকে বিশ্লেষণ করার মতো আমার মনে হয়।
ঠিকই বলেছেন, রবীন্দ্রনাথের বিষয়ে আসলে এত ব্যাপক, আমি যেটা বলছিলাম যে আমার রবীন্দ্রনাথ, সেইখানে আবার যদি একটুখানি ফেরত যাই, রবীন্দ্রনাথ যখন বললেন যে এই এই গানের লাইনটি হয়তো আপনাদের মধ্যে কেউ একজন গেয়ে শোনালে খুব ভালো হয়, তিনি যখন বলছেন যে ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায় যারা বেনু, এই যে ওদের সাথে মেলাও, কাদের সাথে মেলাও, কাদের সাথে মেলাতে বলছেন তিনি? স্বপ্নীল আপনি যদি বলেন এই গানটি একটু যদি গান।
ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু।
মানে এটা একটা মানে অদ্ভুত সৃষ্টি, খুব চমৎকার একটি গানের উপমা আপনি দিলেন, যেখানে আসলে আমার মনে হয় যে মানবতা, মানুষ, ঈশ্বর, সুর সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। ওনার কথার মতোই আরেকটি এই গানের সাথে আরেকটি গানের কথা আমার খুব বেশি মনে হচ্ছে প্রাসঙ্গিক, ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে।
এই গানটি তো একটু একটু শোনা প্রয়োজন, এই এটা তো একটা অসাধারণ গান।
সুরে সুরে যদি শুনি
এই গানটি সুরে সুরে, ঠিক আছে দাঁড়াও একটু চেষ্টা করছি।
ধাই যেন সকল ভালো বাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার।
চমৎকার। আমরা আমরা চুপ করে বসে আছি, আরেকটা লাইন যদি আপনি গান
সংযুক্ত হয়। আরেকজন প্রিয় মানুষ আমাদের শামা রহমান, প্রখ্যাত শিল্পী, আমরা কি পেয়েছি তাকে?
আমরা চেষ্টা করে যাচ্ছি অনেকক্ষণ ধরেই, আমার মনে হয় টেলিফোন লাইনে হয়তো একটু গোলযোগ ঘটেছে, কিন্তু আমরা পাবো, আশা করছি নিশ্চয়ই পাবো। একটু আগেও তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদের টেলিফোনের জন্য অপেক্ষা করছেন, কিন্তু টেলিফোন লাইন আমেরিকা থেকে বাংলাদেশ কোথাও কোনো গোলযোগ ঘটছে হয়তোবা। কিন্তু আবার আবার রবীন্দ্রনাথে ফেরত আসি, রবীন্দ্রনাথ হচ্ছেন তিনি যিনি বলছেন একই গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে, সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয়ে ওঠে ভরে। রবীন্দ্রনাথ হচ্ছেন তিনি যিনি বলেন যে আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো, আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো। এই যে প্রকৃতি, প্রকৃতির সাথে মানুষের যে যে সম্পর্ক এবং এটার গুরুত্বের কথাটি যেটি তিনি বলেছেন, আমার মনে হয় এটা এই যে প্রকৃতি যে মানুষের জন্য কত জরুরি, পৃথিবী থেকে যে প্রকৃতি ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আমরা আমরা যে প্রকৃতিকে ধ্বংস করছি বিভিন্নভাবে, সেই কথাটি নিয়ে একটু তামান্না আপনি কি যুক্ত করবেন? রবীন্দ্রনাথ যেই যে প্রকৃতির গুরুত্বের কথা বলে গিয়েছিলেন, আজকে কিন্তু আধুনিক মানুষ সেই কথাগুলো, যে সময় নাকি ওজন গ্যাস নিয়ে সেরকম কোনো কথা হতো না রবীন্দ্রনাথের সময়, হ্যাঁ, যে সময় নাকি প্রকৃতি নিয়ে কোনো এরকম কোনো কথাই হতো না, সেই সময় তিনি বলে গেছেন, যে সময় গ্রামীণ ব্যাংক ছিল না সেই সময় তিনি গ্রামীণ ব্যাংক করে গেছেন।
সত্যি
জি, সেটাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় আসলে একজন সম্পূর্ণ যিনি আধুনিক মানুষ, তিনি মনে হয় সব দিক দিয়ে আধুনিক হন। আপনি ভীষণ প্রিয় একটি গানের কথা বলেছেন, একই গভীর বাণী। আমি শুরু করার আগে সেই গানের সঞ্চারীর কথা একটু বলতে চাইবো, যে ভীষণ সুন্দর একটি সঞ্চারী। সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণের ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে। আমার কাছে রবীন্দ্রনাথের মনে হয় যে প্রকৃতি, পূজা এবং ব্যক্তিগত যে গানগুলো, ব্যক্তি প্রেমের গানগুলো, স্বদেশ পর্যায়ের গানগুলো, সবগুলো গান এতগুলো আলাদা আলাদা বিষয়, কিন্তু কোথাও না কোথাও সবগুলো বিষয় আবার কিভাবে এক হয়ে যায়। আমরা পূজার গান শুনতে শুনতে ভাবছি যে এটা মনে হয় ব্যক্তি প্রেমের গান, ব্যক্তি প্রেমের গান শুনে ভাবছি এটা মনে হয় প্রকৃতির গান। তো প্রকৃতি সবসময় রবীন্দ্রনাথকে আচ্ছন্ন করে রেখেছেন, সেই ছেলেবেলা থেকে একেবারে তার সেই দিন পর্যন্ত। এবং যে কারণে এই যে শিক্ষা ব্যবস্থার সাথে, আমি নিজে একজন শিক্ষক, আমি সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারি যে শিক্ষা ব্যবস্থার যে কাঠামো হবে, ক্লাসরুমের যে কাঠামো হবে, ক্লাসরুম বলতে যেটা বোঝায় রবীন্দ্রনাথ, এখন আমরা এই পাশ্চাত্যে এসে দেখছি যে ক্লাসরুমের কোনো ফরম্যাট থাকবে না, এ নিয়ে কাজ হচ্ছে, এ নিয়ে আন্দোলন হচ্ছে যে ক্লাসরুমকে কিভাবে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের একজন কবি কিন্তু সেই কত বছর আগে শান্তিনিকেতনে বা তার যে স্বপ্নের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তিনি বারবার বলে গেছেন যেই শিক্ষা ব্যবস্থা, যেই পড়ালেখা, যেই জ্ঞান, জ্ঞানের সাথে প্রকৃতির সম্পর্ক নেই, যেই জ্ঞানের সাথে মানুষের বোধের সম্পর্ক নেই, সেই জ্ঞান আসলে জ্ঞান না। তো এখানে আমরা দেখতে পাই যে আসলে আধুনিক তিনি কত বেশি আধুনিক। এবং এছাড়াও আরো আরো বিভিন্ন জায়গাতে, যে আপনি বলছেন যে বিভিন্ন শুধুমাত্র যে গান আর সাহিত্য তিনি করেছেন তা না, তিনি অনেকে বলেন যে রবীন্দ্রনাথ জমিদার পরিবারের মানুষ ছিলেন, এবং কিন্তু তারপরেও আমার যেটা ভীষণ ভালো লাগে রবীন্দ্রনাথের মধ্যে, যেটা খুব আপন লাগে, যে এই মানুষের মধ্যে আমি একটা সার্বক্ষণিক দ্বন্দ্ব দেখি, যে দ্বন্দ্বটা মনে হয় একজন ক্রিয়েটিভ মানুষের থাকা দরকার, যে তিনি একদিক দিয়ে তিনি জমিদার, কিন্তু আরেক দিক দিয়ে উনি যে সম্পূর্ণভাবে জমিদার হয়ে উঠছেন তাও কিন্তু না। তাকে আমরা দেখছি যে তিনি হাতে কলমে কৃষকদের শিক্ষা দিচ্ছেন, তিনি আদর্শ গ্রাম তৈরি করছেন, তিনি টেগোর অ্যান্ড কোম্পানি বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, এবং চাষিদের কিভাবে ধান পাট কিনে বাজারে বিক্রি করবার ব্যবস্থা করে দিতে হবে, তিনি সেগুলো নিয়ে কাজ করেছিলেন। এই যে মানে বহু একটা রবীন্দ্রনাথের মধ্যেই অনেকগুলো দ্বন্দ্ব, মানে তিনি ঈশ্বরের মতো কিছু তা কিন্তু না, কিন্তু তার মধ্যে প্রতিনিয়ত একটি ভাঙন আছে, এবং নিজেকে ভেঙে ভেঙে নিজেকে ঠিক করা, এবং নিজের ক্ষুদ্রতাগুলোকে উতরে যাওয়া, এই যে একটা চেষ্টা, সেটা আমার মনে হয় একজন ব্যক্তি মানুষ হিসেবে আমাকে খুব অনুপ্রাণিত করে। এবং এটাই আমি বলতে চাইবো। আর প্রকৃতি তো আছেই, মানে আমরা শরতের মধ্যে, মানে প্রকৃতি আমার মনে হয় যে বাঙালির মনে হয় এই যে প্রকৃতির প্রতি আকুলতা, এই যে আমাদের বৃষ্টির প্রতি আকুলতা, আমাদের শরতের মেঘ দেখে আকুলতা, এগুলো মনে হয় কোনোদিনই হতো না যদি না আমরা রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের সাহিত্য আমরা ওভাবে নিতে
পারতাম। আর একটা জিনিস মনে হয় যে, আমি দুঃখিত আপনার কথার মধ্যে ঢুকলাম, আর একটা জিনিস মনে হয় যে কোন প্রকৃতি থেকে মানে কোন ঋতু থেকে কোন ঋতু বদলাচ্ছে, এটা রবীন্দ্রনাথের গানে এত সুন্দর করে, গান কবিতায় এবং ওনার পাঠে এত সুন্দর করে আছেন যে আমরা হয়তো বা তরুণ প্রজন্ম বুঝতামই না যে এবারে শরৎকাল চলে এসছে, এবারে হেমন্ত এসছে ধান কাটার গান, তারপরে এরকম শীত এসছে বা বর্ষা এসছে, মানে এটা কিন্তু আমাদের কাছে এক অদ্ভুত অনুভূতি। মানে আগে যেরকম পুরো পৃথিবীটাই সবুজ ছিল, আস্তে আস্তে তো সবুজ থেকে আমরা একেবারেই যান্ত্রিক জীবনে চলে এসেছি, তারপরেও কোথায় যেন এই রবীন্দ্রনাথের গানগুলো, রবীন্দ্রনাথের কবিতাগুলো কিন্তু আমাদেরকে, তরুণ প্রজন্মকে প্রকৃতির সাথে নিয়ে যায়, এবং আমাদের পরবর্তী প্রজন্মরা যারা আছেন তারা কিন্তু এই গানগুলোকে আশ্রয় করে, এই কবিতাগুলোকে আশ্রয় করে কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পারবে, বুঝতে পারবে যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গাতে যাচ্ছি।
চমৎকার, চমৎকার। আমরা
রবীন্দ্রনাথের মধ্যে আমার মনে হয় যে একটা ধর্মরসের প্রাবল্য রয়েছে কোথাও, মানে শিল্পী মনের নিখুঁত পরিচয় তার মধ্যে আমরা পাই, তার বিভিন্ন লেখা, তার কথার মধ্যে, এবং কোথাও মনে হয় যে মানে গুরুদেব আর কি সম্পূর্ণ নিরভিমান নিরহংকার একজন মানুষ, এবং তাকে কোথাও আমার উপনিষদের গুরু রূপে মনে হয়, মানে প্রাচীনকালের পবিত্র আর্য ঋষি রূপে। কারণ তার জীবনটা ছিল জীবন্ত উপনিষদ। তাই অন্যান্য সন্ন্যাসীদের মতো উপনিষদ তিনি উদ্গার করেননি, প্রকৃত উপনিষদ তার মধ্যে সুপ্ত ছিল।
এটাই আমার অসাধারণ অসাধারণ বললাম।
আমাদের আমাদের অনুষ্ঠানে আর 10 মিনিটের মতো সময় বাকি আছে, এখানে শ্রোতাদের মনে করিয়ে দিতে চাই যে আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের অনুষ্ঠানে আজকে রয়েছেন কলকাতা থেকে কণ্ঠবাচিক শিল্পী অনিন্দিতা কাজী, রয়েছেন কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব এবং রয়েছেন তামান্না মাকসুদ পর্ণা। আমরা বারবার রবীন্দ্রনাথের গানে যাচ্ছি, কবিতায় যাচ্ছি, রবীন্দ্রনাথের ছোট গল্পে আমি একটুখানি নিমজ্জিত হতে চাই। রবীন্দ্রনাথ হচ্ছেন সেই ছোট গল্পকার যিনি একটা অবিস্মরণীয় লাইন লিখতে পারেন। তিনি লিখছেন, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের এক রাত্রি নামের এই গল্পে এই যে একটা লাইন, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত, এই একটা লাইন আমি ভুলতে পারি না। রবীন্দ্রনাথ সেই ব্যক্তি যার ছোট গল্পের মধ্যে পোস্টমাস্টার শেষ কটি লাইন আমি কখনোই ভুলতে পারি না। আমি শেষ কটি লাইন আপনাদের শোনাতে চাই, তারপর আপনারা যদি এই এই ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলেন। পোস্টমাস্টারে আমরা জানি যে ছোট্ট একটি মেয়ে, নাম তার রতন, সে গ্রামে অজপাড়াগায় থাকে, শহরের পোস্টমাস্টার এসে কিছুদিন কাজ করে সে চলে যাচ্ছে। যেই পোস্টমাস্টারের বাড়িতে সে কাজ করত, পোস্টমাস্টারের বাবা মা ভাই বোন সবাইকে সে চিনে ফেলেছে পোস্টমাস্টারের গল্প শুনে শুনে, সেও পোস্টমাস্টারের সাথে চলে যেতে চায় কারণ তার নিজের কেউ নেই। কিন্তু সেইখানে পোস্টমাস্টার তাকে নিচ্ছে না। চলে যাবার সময় রবীন্দ্রনাথ গল্পটা শেষ করছেন এইভাবে, রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না, সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে, সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। এবারে রবীন্দ্রনাথ একটা ইউনিভার্সাল একটা অ্যাঙ্গেল দিচ্ছেন। তিনি বলছেন, হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়, অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার। রবীন্দ্রনাথ হচ্ছেন সেই ব্যক্তি যিনি লিখতে পেরেছিলেন ছুটি গল্পের শেষ লাইন, ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি।
হ্যাঁ, সেই রবীন্দ্রনাথ যেমন ছুটি গল্পে ফটিকের কথার পাশাপাশি এই অনেক অনুষ্ঠানের শেষ দিকে মনে হলো রবীন্দ্রনাথের আমাদের ছেলে অমৃতলোকে চলে যাওয়া যাত্রা, তিনি তো আমাদের সঙ্গে রয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, কিন্তু তিনি যাবার সময় তাকে নিয়ে যে রবিহারা কবিতাটি, যেদিন তিনি মারা যান আবারও ফিরে আসছি নজরুলের প্রসঙ্গে, তখন তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে তিনি কাজ করতেন, যখন তিনি খবর পেলেন যে গুরুদেব অমৃতলোকে যাত্রা করেছেন, তিনি তখন সেখানে বসেই তিনি কবিতাটি লিখলেন এবং সেটা আজকে যেমন আমরা ভয়েস অব আমেরিকায় আমরা আত্মজন তিনজন বন্ধু আমরা কথা বলছি, সেখানে মারফত সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছিল, যেখানে তিনি লিখলেন এবং সকণ্ঠে তিনি আবৃত্তি করেছিলেন সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন চলে গেছিলেন তার যেদিন ছুটি হয়েছিল। তিনি লিখছেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে, তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি, আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি, এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ, পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রুসিক্ত দেহ, যে রসলোক হতে এসেছিলে খেলিতে এ পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে না নিভৃতে? এত বড় এত মহৎ বিশ্বজয়ী মহামানব বাংলার দিনহীন আঙিনায় এত পরম উৎসব, স্বপ্নেও আর পাইব কি মোরা? তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি চায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রী চরণে, যে লোকেই থাকো হতভাগ্য এই জাতিরে রাখিও মনে।
চমৎকার, ধন্যবাদ অনিন্দিতা। আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আমাদের একজন অতিথি, কিছুক্ষণ আগে তার সাথে আমি কথা বলেছি রবীন্দ্রনাথ নিয়ে, তিনি ট্রেনে করে কলকাতা থেকে বঙ্গাইগাঁও যাচ্ছেন পাহাড়ের ভেতর দিয়ে। আমাদের সবার পরিচিত ইমন চক্রবর্তী, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যিনি সম্প্রতি একটি বাংলা চলচ্চিত্রে গান করে জাতীয় পুরস্কার পেয়েছেন, ইমন চক্রবর্তী, তার সাথে একটু আগে কথা বলছিলাম আমি রবীন্দ্রনাথ নিয়ে। টেলিফোন লাইনটা ভালো ছিল না, তিনি ট্রেনে চলতে চলতে আমাদের সাথে কথা বলছেন ইমন চক্রবর্তী।
আমার যে কোনো সার্কামস্ট্যান্সেস, আমার যে কোনো সমস্যা জীবনের, যে কোনো দ্বিধা, যে কোনো কনফিউশন, সমস্ত কিছুর উত্তর কিন্তু আমি রবি ঠাকুরের গানে পেয়েছি, রবি ঠাকুরের লেখায় পেয়েছি।
আজকে পৃথিবীতে যেই যেই চিত্র, যেই ভয়াবহ যুদ্ধ বিগ্রহ চলছে, সেই প্রেক্ষাপটে মানবতায় রবীন্দ্রনাথ এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আপনার কাছে কি রবীন্দ্রনাথকে মানবিক একজন কবি মনে হয়, একজন সাহিত্যিক মনে হয়? কেন
নিশ্চয়ই মনে হয়। রবীন্দ্রনাথ নিজে বলেছেন, বিশ্বের সাথে যোগে যেতে হয় বিহারে, সেইখানে প্রেম তোমার সাথে আমাদের, গোটা বিশ্বকে এক জায়গায় মিলিয়ে নিয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে দিচ্ছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ শুধু লেখেননি, রবীন্দ্রনাথ শুধু গান বাঁধেননি, রবীন্দ্রনাথ শুধু ছবি আঁকেননি, রবীন্দ্রনাথ কিন্তু তার সমস্ত সৃষ্টিকে, যখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ছিল, সেই সময় তার মনে হয়েছিল যে তার সেই সময় ভীষণভাবে দেশবাসীর পাশে এসে দাঁড়ানো উচিত, তিনি দাঁড়িয়েছিলেন। যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, তখন তিনি নাইট উপাধি ত্যাগ করলেন। তো এই রবীন্দ্রনাথের মধ্যে আমরা বরাবরই একজন প্রতিবাদী সত্তা দেখেছি, তার সঙ্গে আরেকজন অবশ্যই মানবিক সত্তা উঠে এসছেন, বলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ করতেন না তিনি।
ইমন চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুনছিলাম ইমন চক্রবর্তীর সাথে তার রবীন্দ্রনাথ সম্পর্কে, তার কাছে রবীন্দ্রনাথ কি। আমাদের অনুষ্ঠান আর মাত্র 3 মিনিটের মতো বাকি আছে, আমি উপসংহার টানার জন্য সংক্ষেপে প্রত্যেকের কাছে আসতে চাই। প্রথমেই অনিন্দিতা কাজী, আপনার কাছে আসছি সংক্ষেপে উপসংহার।
সংক্ষেপে তার 2 লাইনের একটা গান, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ও গো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে।
ধন্যবাদ অনিন্দিতা। সজীব,
হ্যাঁ, আমি বলতে চাই
গানে গানে,
আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে, লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কবি প্রণাম।
চমৎকার। তামান্না,
আমি আর গান গাইছি না, আমার কাছে সবার কথা শুনে যেটা মনে হয় যে
আমরা জানি আপনি খুব ভালো গান করেন, আপনি 2 লাইন গাইলে কোনো ক্ষতি হবে না।
আমি ভাবছিলাম অনুরোধ করব যে উনি এত কবিতা বলছেন, মিতা আপার সুযোগ্যা ছাত্রী হয়ে আমি তার কণ্ঠে গান শুনছি না কেন?
হ্যাঁ, এরপর তো গান না করে আর উপায় নেই।
জি, সেটা গাইছি, কিন্তু একটা কথা আমি বলতে চাই যে সবার কথা শুনতে গিয়ে যেটা মনে হলো যে আমরা যারা এত পরবর্তী প্রজন্মের মানুষ, রবীন্দ্রনাথ থেকে আসলে সময়ের দিক দিয়ে অনেক দূরের মানুষ, কিন্তু আমাদের কাছেও রবীন্দ্রনাথ কিভাবে আপন হয়ে যাচ্ছেন, এবং সবার কথা শুনে আরেকটা জিনিস মনে হলো যে আসলে জীবনের কোন আনন্দ, বিষাদ, হতাশা, লজ্জা, ক্লেশ কিছু মনে হয়নি, যে যার মধ্যে আমরা রবীন্দ্রনাথকে দেখি না, খুঁজে পাই না। তো সেই রবীন্দ্রনাথকে আসলে আমি ঈশ্বর ভেবে দূরে সরিয়ে রাখতে বড়ই নারাজ। আমার মনে হয় যে তাকে যত সহজে যত কাছ থেকে তাকে ধরতে পারবো, তাকে নিজের করে নিতে পারবো, তাতেই মনে হয় তার সৌন্দর্যকে আমরা বেশি 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 করে উপভোগ করতে পারবো। গানের কথা
খুব সংক্ষেপে,
ঠিক আছে, আমি আপনি একটি গানের কথা বলেছিলেন, আমিও বলেছিলাম গানে, মাথাতে সেটাই ঘুরছে, একই গভীর বাণী, আমি সেই গানের প্রথম দুটো লাইন গাইছি। একই একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। একই
চমৎকার, সবাইকে ধন্যবাদ, আমাদের শ্রোতাদের ধন্যবাদ,
ধন্যবাদ ভয়েস অব আমেরিকার সকল শ্রোতা বন্ধুদের এবং তোমাকে বিশেষ করে আমাদের এই যোগসূত্রটা তৈরি করে দেওয়ার জন্য, বাংলাদেশ কানাডা কলকাতা।
আমরা আবার এই রকম একটি অনুষ্ঠান করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।